जेने कीर दावा तेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना।
اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى على الحبيب صلى الله تعالى
আসুন প্রিয় ইসলামী ভাইরা কালাম শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই আমি সর্বপ্রথম নিয়ত করে নিচ্ছি আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য নাতে রাসূল পাঠ করব ইনশাআল্লাহ আজওয়াজাল এবং আপনারাও নিয়ত করে নিন আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য আপনারা নাতে রাসূল শ্রবণ করবেন পাঠ করবেন ইনশাআল্লাহ আজওয়াজাল সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল
আল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সব নবীদের সেরা নবী, নবী সব নবীদের আলা, সে যে খোদার প্রিয় হাবিব নবী সাল্লে আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইহি হাবিবাল্লাহ। ভালোবাসার সোদামোরে দাও রাসূল, তোমার দেবানাও মোরে বানাও রাসূল, ভালোবাসার সোদামোরে দাও রাসূল, তোমার দেবা নাম রে বা না রাসূল, ভালোবাসার শোধা মোরে দাও রাসূল, ভালোবাসার শোধা মোরে দাও রাসূল, তোমার দেবা নাম রে বা না রাসূল, তোমার দেবা নাম রে বা না রাসূল, ভালোবাসার শোধ মোরে দাও রাসূল, তোমার দেবা নাম রে বা না রাসূল, রূপ শূন্য ভাগ্য মূর্খ র রাসূল, রূপ শূন্য ভাগ্য মূর্খ র রাসূল, নোরা নিচে হার তোমার দেখাও রাসূল, নোরা নিচে হার তোমার দেখাও রাসূল, ভালোবাসার শোধ মোরে দাও রাসূল, তোমার দিবা না মোরে বা না রাসূল, স্বপনে আমার সে তুমি একবার, স্বপনে আমার তুমি সো একবার, তোমার দেবা নাম নাও মোরে রাসূল, তোমার দিদার দাও মোরে হে রাসূল, ভালোবাসার শোধ মোরে দাও রাসূল, তোমার দেবা নাম রে বা না রাসূল, গোনাগের রোগী এলো তো মার দারে, গোনাগের রোগী এলো তো মার দারে, তুমি তারে সুস্থ করে দাও রাসূল, তুমি তাকে সুস্থ করে দাও রাসূল, ভালোবাসার শোধ মোরে দাও রাসূল, তোমার দেবা নাম রে বা না রাসূল, ভালোবাসার শোধ মোরে দাও রাসূল, তোমার দেবা নাম রে বা না রাসূল, সারা জীবন যে সব ভাল মোর নূর করে দাও রাসূল, সব ভাল মোর নূর করে দাও রাসূল, ভালোবাসার শোধ মোরে দাও রাসূল, না বানাম রে রসুল, সব গুনাহ আমার মুছে দিয়ে
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله نويت سنة الاعتكاف প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। কানজুল উম্মাল কিতাবের 2236 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি কানাত শাফাআতুল লাহু ইনদি ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ যে ব্যক্তি জুমআর দিন আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে তবে কিয়ামতের দিন তার শাফাআত আমার দয়াময় দায়িত্বে থাকবে। সুবহানাল্লাহ, এর চাইতে বড় সৌভাগ্যের কথা একজন গোলামের জন্য, একজন উম্মতির জন্য কি হতে পারে? আমরা যেন শুক্রবার দিন কিংবা অন্যান্য দিন অধিক থেকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমাল। আমরা যে কোনো কাজই করব, আজকে যে এখন বয়ান শুনছি এই বয়ানের শুরুতে কিংবা যে কোনো কাজের পূর্বে আমরা চেষ্টা করব সত্য অন্তরে নিয়ত করে নেওয়া। অন্য হাদিসে আসছে, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমরা নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন শিখার জন্য। ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ পর্যন্ত বয়ান শুনব, আদব সহকারে বয়ান শুনব। মাদানী চ্যানেল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনতে পাচ্ছেন, আপনারাও নিয়ত করুন যে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এদিক সেদিক না তাকিয়ে ইলমে দ্বীনের ফয়েজ ও বরকত হাসিলের জন্য ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা মনোযোগের সাথে বয়ান শুনব ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, কুরআনুল করিম ও হাদিসে মুবারকায় অসংখ্য স্থানে হালাল খাবার এবং হারাম থেকে বেঁচে থাকার আদেশ দেয়া হয়েছে। আসুন আজকের বয়ানে আমরা হালাল খাবারের ফজিলত এবং হারাম খাবারের ক্ষতি সম্পর্কে কিছু শোনার চেষ্টা করব। কুটি কুটি হানাফিদের মহান ইমাম, আমরা হানাফি রয়েছি আলহামদুলিল্লাহ, আমাদের যিনি ইমাম হযরতে সাইয়্যিদুনা ইমামে আজম আবু হানিফা আলাইহি রহমাতুর রহমান, হালাল রুজি অর্জনের জন্য তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ব্যবসার পেশাকে অবলম্বন করেছেন, অর্থাৎ তিনি ব্যবসা করতেন। তিনি রহমাতুল্লাহ আলাইহি কাপড়ের অনেক বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু এর পরেও তার ব্যবসা দয়া দান দক্ষিণতা ইসলামের মূল নীতি অনুযায়ী ছিল। আমরা অনেকে মনে করি ব্যবসা যদি কেউ করে তাহলে এর সাথে ইসলামের ভালো সম্পর্ক রাখা সম্ভব না, ইসলামের পরিপূর্ণ সিস্টেম মেনটেন করে পরিপূর্ণ পদ্ধতিকে অবলম্বন করে হয়তোবা ব্যবসা করা সম্ভব না। অনেকে আমরা একটা ভুল কনসেপ্ট ধারণা আমাদের কাছে হয়তোবা আসতে পারে, কিন্তু না, ইমামে আজম আবু হানিফা যিনি হচ্ছেন আমাদের ইমাম, তিনি অনেক বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন। যেমনই হযরতে হাফস বিন আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরতে ইমামে আজম আবু হানিফা আমার সাথে ব্যবসা করতেন, আর আমার নিকট ব্যবসার পণ্য বিক্রি করে গিয়ে বলতেন, হে হাফস, অমুক কাপড়ের মধ্যে কিছু সমস্যা আছে, ত্রুটি আছে, তুমি যখন বিক্রি করবে এই ত্রুটির কথা দোষের কথা বলে দিবে। কাপড়ের মধ্যে অনেক সময় সুতা উঠানো থাকে, বিভিন্ন সমস্যা থাকে। হযরত হাফস রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার ব্যবসার পণ্য বিক্রয় করলো আর বিক্রি করার সময় ত্রুটি বলতে তিনি ভুলে গেলেন। যখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাফস বলেন যে আমি এটা বিক্রি করেছিলাম আর এই ত্রুটিটা যে ক্রেতা তার কাছে বলতে আমি ভুলে গেলাম, যখন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি জানতে পারলেন যে ওই দোষ ত্রুটিটা বর্ণনা করা ছাড়াই ক্রেতার কাছে ওই কাপড়টা বিক্রি করা হয়েছে, তখন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওই কাপড়ের সম্পূর্ণ মূল্যটা সদগা করে দিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা শুনলেন আমাদের ইমামে আজম হালাল রুজি এবং হারাম গ্রাস ও সন্দেহযুক্ত বস্তু থেকে বাঁচার জন্য কেমনভাবে সতর্কতা অবলম্বন করেছেন। নিঃসন্দেহে তিনি জানতেন যে হারাম ও সন্দেহ বস্তুর কণা পরিমাণও বরকত হয় না, বরকত শুধুমাত্র হালাল এবং বৈধ সম্পদের মধ্যে হয়, যেখানে সামান্যতম 100 কেজির মধ্যে যদি 1 গ্রামও হারাম মিশ্রিত হয়ে যায় সেখান থেকে বরকত চলে যায়। বর্ণনাকৃত ঘটনার মধ্যে ওইসব লোকদের শিক্ষণীয় মাদানী পদ, যাদের জীবনের লক্ষ্য শুধু সম্পদ উপার্জন আর ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করা, বাড়িঘর তৈরি করা। অনেক সময় লোকদের মধ্যে সম্পদ অর্জনের আগ্রহ এত বৃদ্ধি পায়, নেশা এত ধরে বসে যে তারা লেনদেনের সময় হারামের আপদে লিপ্ত হয়ে শুধু নিজের না পরিবারকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। মনে রাখবেন, দুনিয়ায় যার নিকট যত সম্পদ থাকবে আখেরাতে তার তত বেশি হিসাব হবে। সুতরাং আমাদের হারাম বস্তু পরিহার করা, সর্বদা হালাল ও পবিত্র রিজিক অন্বেষণ করা উচিত এবং অপরকেও উৎসাহিত করা উচিত। মনে রাখবেন, পেরে শান্ত তার সম্পদের হিসাব দেওয়া, যারটা হালাল, আর যারটা হারাম তারটা তো হিসাবের বাহিরে। কারণ আমরা যখন এয়ারপোর্ট দিয়ে যাই অন্য কোনো দেশে, মদিনা পাকের উদ্দেশ্যে যদি কেউ যেতে থাকে, ওই ব্যক্তির সামান যত বেশি এয়ারপোর্টের চেকিং তত বেশি, সময় তত বেশি। বৈধ মাল, হারাম মাল না। আর যেটা অবৈধ মাল হলে তো জেলখানায় ডাইরেক্ট। আর যেটা লিগেল, হালাল, বৈধ কিন্তু বেশি, তার জন্য চেক বেশি। ঠিক আখেরাতের সফরটা হচ্ছে এমন, যে হালাল বৈধ সম্পদের মালিক তার হিসাব, যতটুকু সম্পদ ততটুকু হিসাব, আর যদি হারাম হয় তার জন্য তো শাস্তি নিশ্চিত। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, হালালের গ্রাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে হুজ্জাতুল ইসলাম ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গাজ্জালি আলাইহি রাহমাতুল্লাহিল কবি তিনি বলেন, কিছু বুজুর্গানে দিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুসলমান যখন হালাল রুজির প্রথম লোকমা, প্রথম গ্রাস মুখে দেয়, খায়, তখন তার পূর্বের গুনাহসমূহকে ক্ষমা করে দেয়া হয়। আর যে ব্যক্তি হালাল রুজি অন্বেষণে অপমানজনক স্থানে দাঁড়ায়, তবে তার গুনাহ গাছের পাতার মতো ঝরে যায়। কত হালাল রুজির ফজিলত, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, হালাল ও পবিত্র খাবারের কেমন গুরুত্ব রয়েছে এই বিষয়টি থেকে অনুমান করুন। যেমনই ভাবে মহান রব তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে হালাল ও পবিত্র রুজি খাওয়া সম্পর্কে স্পষ্টভাবে কোরআনুল কেরিমে এরশাদ ফরমান, ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবান ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন। কানসুল ঈমান থেকে অনুবাদ, আর আহার করো যা কিছু তোমাদের আল্লাহ জীবিকা দিয়েছেন, হালাল পবিত্র, আর ভয় করো আল্লাহকে যার উপর তোমাদের ঈমান রয়েছে। সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই হালাল বস্তু খাওয়া সম্পর্কে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান্নাস কুলু মিম্মা ফিল আরদ حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। কানসুল ইমান থেকে অনুবাদ, হে মানব জাতি, তোমরা আহার করো যা কিছু জমিনে হালাল পবিত্র রয়েছে, এবং শয়তানের পদাঙ্ককে অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। তাফসিরে সিরাতুল জিনানে রয়েছে, হালাল ও পবিত্র দ্বারা উদ্দেশ্য হচ্ছে সেই বস্তু যা স্বয়ং নিজে হালাল, যেমনটি ছাগলের মাংস, সবজি, ডাল ইত্যাদি, তা আমাদের অর্জিত হয়েছে জায়েজ উপায়, চুরি, ঘুষ, ডাকাতি ইত্যাদির মাধ্যমে না হওয়া। হালাল বস্তু হওয়া, হালাল রুজির মাধ্যমে অর্জন করা, হালাল বস্তু কিন্তু হারাম রুজির মাধ্যমে অর্জন করেছে। মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, শুকরের গোশত খাওয়া হারাম, কুকুরের গোশত খাওয়া হারাম, আর অবৈধ সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে কারো হক নষ্ট করে, ওই নষ্ট হক আত্মসাত করে ওই টাকা দিয়ে মুরগির গোশত খাওয়া হারাম, গরুর গোশত খাওয়া হারাম, মাছ খাওয়া হারাম, আমরা শুকুরের গোশতকে হারাম হিসেবে চিহ্নিত করি, কিন্তু সুদের টাকায় অর্জিত মাছকে হারাম মনে করি না। এটা ভুল ধারণা, কারণ যেটা হারাম উপার্জন দ্বারা অর্জিত হয়, যদিও বা সেটা হালাল বস্তু, কিন্তু এটা আমার জন্য হারাম হয়ে যাচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে ইয়াহইয়া বিন মুআজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আনুগত্য আল্লাহ পাকের ভান্ডারের মধ্যে লুকায়িত একটি চাবি, দোয়া এবং হালাল খাবার হলো এই চাবির দাঁত। দাঁত আছে না চাবির? দাঁত ছাড়া কি আর চাবি হয়? চাবি হয় না, দাঁত। যদি চাবিতে দাঁত না থাকে তবে দরজাও খুলবে না, আর যখন ভান্ডার খুলবে না তখন এর মাঝে লুকায়িত আনুগত্য কিভাবে পাওয়া যাবে? সুতরাং নিজের গ্রাস এর নিরাপত্তা প্রদান করো, নিজের খাবারকে পবিত্র করো, যেন যখন তোমার মৃত্যু আসবে তখন মন্দ আমলের অন্ধকারের পরিবর্তে নেক আমলের আলো তোমাকে আলোকিত করে, তোমার কবরকে আলোকময় করে, সুন্দর করে দেয়। কারণ যে ব্যক্তি হারাম উপার্জন করবে, অবৈধ উপার্জন করবে, তার মৃত্যুটা হবে মন্দ, তার কবর হবে অন্ধকার। প্রিয় ইসলামী ভাইরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, অর্থাৎ আহার করো এবং পান করো তৃপ্তি সহকারে, পুরস্কার সেটারই যা তোমরা বিগত দিনগুলোতে প্রেরণ করেছ। আর যে হারাম খাবার এড়িয়ে চলে না, তবে দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকার পর তুত এর তিক্ততা ও গরম ফল খাবে, তবে তা কেমন নিকৃষ্ট খাবার হবে আর জীবন অতিষ্ঠ করে দিবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম যে ধ্বংসময়, অত্যন্ত ধ্বংসময় হারাম খাবার, আর বরকত হচ্ছে হালাল খাবার। যে মুসলমান হালাল রিজিক উপার্জন করে, নিজের সন্তানকে হালাল খাবার খাওয়ায়, সে প্রশান্তি এবং স্বাচ্ছন্দ্য গ্রহণ করবে, জীবনকে অতিবাহিত করবে হালাল উপার্জন। ও হালাল আহারকারীরা মানুষের অন্তরে একটি বিশ্বাস স্থান করে নেয়। এটা আমরাও দেখি আমাদের সমাজের মধ্যে, যে কেউ যদি চাকরি করে কিংবা ব্যবসা করে, বড় লেভেলে সে সার্ভিস করছে, চাকরিজীবী, সে হারাম গ্রহণ করে নাই, সুদ গ্রহণ করে না, ঘুষ গ্রহণ করে না, তখন তার জীবন এর মাধ্যমে কিন্তু মানুষ জানে যে সে হালাল গ্রহণ করছে। তখন সমাজের মধ্যে, সমাজের মানুষের মাঝে, তার অফিসের মধ্যে, যদিও বা অনেকে তার বিরোধিতা করে, কিন্তু প্রত্যেকের হৃদয়ের মধ্যে তার সম্মানের স্থান অনেক উঁচু থাকে, বলে পিছনে এই লোকটা সৎ, এই লোকটা ভালো। যখন কেউ বৈধ ব্যবসায়ী হয়, হারাম ব্যবসায়ী না হয়, তখন অন্যান্য ব্যবসায়ীদের মাঝে কিন্তু এটা পর্যালোচনা হয়, যত কিছুই বলো এ সম্পদের দিকে লোভ করে না, সে কিন্তু বৈধভাবে ব্যবসা করে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হৃদয়ের মধ্যে যে ব্যক্তি হালাল ব্যবসা করে তার সম্মানকে উঁচু করে দেন, আর যে ব্যক্তি হারাম পন্থায় অবলম্বন করে, হারাম উপার্জন করে, যদিও সে দান করুক না কেন, মানুষকে সহযোগিতা করুক না কেন, পিছন থেকে কিন্তু ঠিকই বলে, আরে দূর, দান করলে কি হবে, তো এটা সুদখোর, হারাম, ঘুষখোর, সে তো স্মাগলার বলে থাকে। কিন্তু তার মানে যখন কেউ হারামকে উপার্জন করবে, অটোমেটিকলি বান্দার হৃদয় আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ব্যাপারে একটি খারাপ ধারণা এবং ঘৃণা সৃষ্টি করে দেয়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, হালাল উপার্জন, হালাল আহারের ফজিলত এত বেশি যে মন শুধু চায় এটাকে শুনতে, বয়ান করতে। আসুন উৎসাহ গ্রহণের জন্য কয়েকটি হাদিসে কারিমা আমরা শ্রবণ করি। আমার প্রিয় আকা মাদানী আলে মুস্তফা, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, রসুলে মুহতাসাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত হালাল খেলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অন্তরকে আলোকিত করে দিবে এবং তার মুখে হিকমতের ঝর্ণা প্রবাহিত করে দিবে, আর দুনিয়া ও আখেরাতে তার পথ প্রদর্শন করবেন। সুবহানাল্লাহ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছে, শুনুন, হৃদয়ের কান দিয়ে শুনুন এবং নিয়ত করুন, যে অবস্থায় হোক না কেন আমরা হারামকে বর্জন করে হালাল গ্রহণ করব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হালাল সম্পদ উপার্জন করলো অতঃপর তা নিজে খেল বা এই উপার্জন থেকে পোশাক পরিধান করলো, নিজের ছাড়াও আল্লাহ পাকের অন্যান্য সৃষ্টি যেমন পরিবার পরিজন ও অন্যান্য লোককে খাওয়ালো পড়ালো, তবে তার এই আমল তার জন্য বরকত ও পবিত্রতার স্বরূপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের সাথে উপবিষ্ট ছিলেন, বসা ছিলেন, এমন সময় এক যুবক পাশ দিয়ে যাচ্ছিল। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান একজন শক্তিশালী সুঠাম দেহের যুবককে দেখে বলল, আহ, তার যৌবন ও শক্তি যদি আল্লাহ পাকের পথে ব্যয় করত, এতে আল্লাহ পাকের দয়া হয়ে দুনিয়ায় তাশরিফ আনয়নকারী আমাদের প্রিয় আকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যদি সে তার ছোট্ট শিশুর জন্য রিজিকের অন্বেষণে বের হয়ে থাকে তবে তা আল্লাহ পাকের পথেই রয়েছে। যদি এই ব্যক্তি নিজের বৃদ্ধ পিতামাতার জন্য রিজিকের অন্বেষণে বের হয় তবু তা আল্লাহ পাকের পথেই রয়েছে, আর যদি সে নিজেকে মানুষের সামনে হাত পাতা থেকে বাঁচার জন্য হারাম খাবার থেকে বাঁচাতে রিজিকের অন্বেষণে বের হয়ে থাকে তবু এই ব্যক্তি আল্লাহ তাআলার পথে রয়েছে, তবে যদি সে লোক দেখানো আর গর্ব করার জন্য বের হয় তবে তা শয়তানের পথ, যে আমি যদি সম্পদ কামাই বড় বাড়ি করি মানুষ আমাকে বাহবা দিবে, বলবে মাশাআল্লাহ সম্পদশালী, উদ্দেশ্য যদি ওইটা হয় তখন আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি শয়তানের পথে রয়েছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আকরাম নূরে মুজাসসাম রসুলে মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, আপনি দোয়া করুন যে আল্লাহ পাক যেন আমার দোয়া কবুল করে নেয়। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইয়া সাদ, নিজের খাবারকে পবিত্র করে নাও, তোমার দোয়া কবুল হতে থাকবে, মুস্তাজাবুদ দাও, মানে তোমার দোয়া। সুবহানাল্লাহি বিহামদি, প্রিয় ইসলামী ভাইরা, তার মানে আমরা এই হাদিসগুলো থেকে এটাই জানলাম, আমাদের একটা বলাও আছে যে এবাদতের পূর্ব শর্ত হালাল রুজি। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনছিলেন আল্লাহ পাক হালালকে কিরূপ বরকত রেখেছে, হালাল খাবারের বরকতে বান্দার অন্তর নূর ধারা পূর্ণ হয়, হালাল খাবারের বরকতে মুখে হিকমতের ঝর্ণা প্রবাহিত হয়, এটাও জানতে পারলাম নিজের সন্তান সন্ততি পিতা মাতা আত্মীয় স্বজন মানুষের জন্য যদি আমরা হালাল থেকে ব্যয় করি আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে সেটা খরচ হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব উয়ুনুল হেকায়াতের প্রথম খণ্ডের 223-24 পৃষ্ঠায় রয়েছে, হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার আমি হালাল জীবিকা অর্জনের জন্য তারসুস নামক এক শহরে পৌঁছলাম, যখন আমি সেখানে পৌঁছলাম তখন একজন লোক আমার কাছে আসলো আর আমাকে বলল, আমার আঙ্গুর বাগান দেখাশোনার জন্য একজন কর্মচারী দরকার, একজন লোক দরকার, রক্ষণাবেক্ষণকারীর প্রয়োজন, তুমি কি পরিশ্রমের বিনিময়ে আমার বাগানের দেখাশোনার জন্য প্রস্তুত আছো? ইব্রাহিম বিন আদহাম তিনি বললেন, জি হ্যাঁ, আমি প্রস্তুত আছি। সুতরাং আমি লোকটির সাথে গেলাম আর তার বাগান খুব ভালোভাবে দেখাশোনা করতে লাগলাম, পরিশ্রম করতে লাগলাম। একদিন বাগানের মালিক তার কয়েকজন বন্ধুকে নিয়ে বাগানে আসলো আর আমাকে ডাকলো, তিনি ডেকে বললেন, আমাদের জন্য সবচেয়ে ভালো কিছু মিষ্টি আঙ্গুর আমাদের জন্য নিয়ে আসো। এ কথা শুনে আমি প্রচুর পরিমাণ আঙ্গুর এনে তাদের সামনে রাখলাম, মালিক যখন আঙ্গুর খেল তখন তার টক লাগলো আর সে আমাকে বলল, হে বাগানের তত্ত্বাবধায়ক, তোমার জন্য আফসোস, তুমি মিষ্টি আঙ্গুর চিনতে পারোনি, যদিও তুমি দিনরাত এখান থেকে অনেক আঙ্গুর খেয়েছো। তখন আমি বললাম, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি বললাম, আল্লাহর শপথ, আমি আজ পর্যন্ত আপনার বাগানের একটি আঙ্গুরও খাইনি, কারণ আমি বাগানের যত্ন নিতে এসেছি, সেজন্য আমি টক মিষ্টি আঙ্গুরের মধ্যে পার্থক্য করতে পারি নাই, কোনটা টক কোনটা মিষ্টি, রং দেখে তার বোঝা যায় না, না খেলে, এই জন্য আমি পার্থক্য করতে পারি নাই। এই কথা শুনে ওই বাগানের মালিক তার বন্ধুদের বলল, এর চেয়ে কি বেশি কোনো আশ্চর্যের বিষয় হতে পারে যে একজন ব্যক্তি এত বিশ্বস্তভাবে বাগান দীর্ঘকাল ধরে পর্যবেক্ষণ করছে আর সে এখান থেকে একটি দানাও খায়নি? এই ব্যক্তি তো আবার বলতে লাগলো, এই ব্যক্তি তো ইব্রাহিম বিন আদহামের মতো পরহেজগার হয়ে গেছে। কারণ মশহুর ছিল ইব্রাহিম বিন আদহাম এরকম পরহেজগার, তার পরিচয় তো জানে না, বলতেছে বন্ধুকে বলতেছে, এই বাগানের মালিক তখন জানতো না যে ইনি হচ্ছে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি। বন্ধুকে বলছে, এই তো দেখা যাচ্ছে ইব্রাহিম বিন আদহাম হয়ে গেছে, এত তাকওয়া, একটা ফলও এখান থেকে একটা আঙ্গুরও খায় নাই। হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন, তারপর আমি কাজ শুরু করলাম আর মালিক সেখান থেকে চলে গেল। প্রিয় ইসলামী ভাইরা, হযরত ইব্রাহিম বিন আদহাম কুরবান যান, যিনি বাদশাহ ছিলেন, পরবর্তীতে তিনি আল্লাহ তাআলার মারিফাতকে হাসিল করার জন্য সেটাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছেন এবং ওনার অসংখ্য ঘটনাবলী বর্ণিত রয়েছে। কিন্তু সুবহানাল্লাহ, এদের তো একটা আন্ডারস্টুড বিষয় থাকে না, বাগানে পরিচর্যা করে খাবার খায় সেখান থেকে, কিন্তু কুরবান যান, তাকওয়া কাকে বলে, পরহেজগারিতা কাকে বলে, এজন্যই তিনি ইব্রাহিম বিন আদহাম হয়েছিলেন। প্রিয় ইসলামী ভাইরা, হালাল খাবারের বরকত পেতে, হারাম রোজগার থেকে বাঁচতে আমির আহলে সুন্নাহ দামাত বারকাতুল আলিয়া লিখিত কিতাব হালাল পন্থায় উপার্জনের 50টি মাদানী ফুল আমি অনুরোধ জানাবো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এবং এখানে যারা আছেন সকলে। আমরা চাকরি করি কিংবা ব্যবসা করি, নিজের কাজ করি কিংবা অন্য কারো কাজ করি, এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই 50 মাদানী ফুল হালাল উপার্জনের এই বইটি অবশ্যই পাঠ করা। এবং দাওয়াত ইসলামীর যে ওয়েবসাইট www.dawatislami.net, এটার মধ্যেও এই বইটি রয়েছে। যেহেতু আমরা সবাই কোনো না কোনো কাজের মধ্যে সম্পৃক্ত আছি, অতএব আমি অনুরোধ জানাবো মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে, আমরা যেন এই বইটি পড়ে নিই এবং হালাল রুজির মাধ্যমটা কিভাবে হবে এ বিষয়ে আমরা 50টি মাদানী ফুল শুনতে পারবো। প্রিয় ইসলামী ভাইরা, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক যুগ থেকে দূরে সরে আসছি, অন্ধকার প্রাধান্য বিস্তার করতে লাগছে, ধন সম্পদের লৌকিকতা উজ্জ্বলতার ছড়াছড়ি মানুষের দৃষ্টিতে জ্ঞানকে একেবারে অন্ধ করে দিয়েছে। পূর্বেকার লোকেরা হারাম এবং হালালের নাজায়েজ খাবার থেকে অনেক বেশি ব্যস্ত, কিন্তু এখন আশ্চর্যকর ব্যাপার হচ্ছে আমরা যতই দিন যাচ্ছে আমরা এদিকে অগ্রসর হচ্ছি। মনে রাখবেন, এসব কিছু দিন থেকে দূরে থাকার কুফল। এমন যুগ সম্পর্কে অদৃশ্য সংবাদদাতা নবী হুজুরে আকরাম নূরে মুজাস্সাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের উপর এমন একটি সময় আসবে, যুগ আসবে, যে মানুষ এই বিষয়ের প্রতি ধ্যান থাকবে না যে সম্পদ কোত্থেকে অর্জন করছে, হারাম থেকে না হালাল থেকে। বাস্তবিক কিন্তু আমাদের টাকা আসতেছে, খাবার খাচ্ছি, হলেই হলো, এটা হালাল হারাম খোঁজার এত সময় আছে নাকি, পেট পুরলেই হলো, এটা আমাদের টার্গেট। এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে এরশাদ করে গিয়েছেন। হাকিম উল উম্মত মুফতি আহমদ ইয়াখানী রহমতুল্লাহ আলাই এই হাদিসের ব্যাখ্যায় বলেন, আখেরি যুগে মানুষ দিনের প্রতি বেপরোয়া হয়ে যাবে, পেটের চিন্তায় সব দিকে ফেসে যাবে, উপার্জন বাড়ানো সম্পদ জমা করার ভাবনা থাকবে, সকল হারাম ও হালাল গ্রহণের নির্ভীক হয়ে যাবে, যেমনটি আজকাল দেখা যাচ্ছে। অপর এক হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, মানুষের মধ্যে এমন একটি যুগ আসবে যে ওই ব্যক্তি ছাড়া কারো দিন নিরাপদ থাকবে না, যে নিজের দিন নিয়ে নিরাপত্তার জন্য এক পাহাড় থেকে আরেক পাহাড়ের মধ্যে, একটি গুহা থেকে আরেকটি গুহার দিকে ছুটবে। ওই সময়ের জীবনযাপন, রুজি রুটি ইত্যাদি অর্জন
আল্লাহ পাককে অসন্তুষ্ট করা ছাড়া হবে না। যখন এই অবস্থা হবে তখন মানুষ তার স্ত্রী সন্তানের হাতে ধ্বংস হয়ে যাবে। যদি স্ত্রী সন্তান না থাকে তবে পিতা মাতার হাতে ধ্বংস হয়ে যাবে, আর যদি পিতা মাতা না থাকে তবে আত্মীয় স্বজন প্রতিবেশীর হাতে ধ্বংস হবে। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এই হাদিসে কারিমা শুনে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এটা কিভাবে হবে? হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তারা তাকে অর্থাৎ পরিবারের সদস্যরা ওই যে রুজি রোজগার করছে তাকে কম হওয়ার কারণে লজ্জা দিবে, ওই সময় সে নিজেকে ধ্বংসের স্থানে নিয়ে যাবে, তিরস্কার দিবে পরিবার থেকে, আরে তোমার ভাই এত উপার্জন করছে তুমি কি করছো, তুমি কামাতে পারো না, এভাবে করে দাওয়াত দিবে। বেশি টাকা দিতে না পারলে বলবে, আরে অন্যরা দাওয়াত খেয়ে 2000 টাকা দেয় তুমি 500 টাকা দিচ্ছ, কেমন লজ্জা লাগে না? তখন ওই ব্যক্তি হারামের দিকে অগ্রসর হবে, যা আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যাচ্ছে। প্রিয় ভাই মনে রাখবেন, এই কাজগুলো যেন আমরা না করি। কে কেমন তাতে আমার কিছু আসে যায় না, আমার রুজি হালাল আছে কিনা, আমার যতটুকু বৈধ উপার্জন আছে আমার সামর্থ্য অনুযায়ী ততটুকুর উপরে আমাকে মেনটেন্স করতে হবে, আমাকে পরিচালিত হতে হবে। এতে করে কেউ কিছু বলল, কটু কথা বলল, বাঁকা চোখে দেখলো, তাতে আমার কিছু আসে যায় না। শুনুন প্রিয় ইসলামী ভাইরা, প্রকম্পিত হন, যাদের জন্য আমরা দিন রাত প্রচেষ্টা চালাচ্ছি, মাথার ঘাম পায়ে ফেলছি, কিয়ামতের দিন আমাদের অপমানের কারণ হতে পারে তারাই। হ্যাঁ হ্যাঁ, আজকে যে পরিবারের কথা আমরা ভাবছি, যে আত্মীয় স্বজনের কথা ভাবছি, যে ফ্রেন্ড সার্কেলের কথা ভাবছি, তারাই হয়তোবা কিয়ামতের দিন আপনার আমার ধ্বংসের কারণ হবে। ওই সন্তান, ওই ছেলে, এই মেয়ে, এই স্ত্রী হয়তোবা আমার ধ্বংসের কারণ হবে। শুনুন, যদিও পিতা মাতা সন্তান সন্ততি নিকট আত্মীয়ের হক আদায় করা নিঃসন্দেহে আমাদের দায়িত্ব, কিন্তু যদি আমরা তাদের চাহিদা পূরণ করতে, তাদের ঠাট্টা বিদ্রুপ থেকে বাঁচার জন্য হারাম ও হালালের মধ্যে পার্থক্য না করে শুধুমাত্র সম্পদ উপার্জনের মধ্যে লেগে যাই, বিপদের সময় তাদের ধৈর্য কৃতজ্ঞতা আল্লাহর উপর ভরসা অল্পেতুষ্টির মানসিকতা না দেই আর হালাল হারামে পার্থক্য না শেখাই, তবে হতে পারে কিয়ামতের দিন তারাই আমাদের বিরুদ্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অভিযোগ করবে এবং আমরা ফেঁসে যাব। হ্যাঁ, বর্ণিত আছে পুরুষের সাথে সম্পৃক্তের মধ্যে সর্বপ্রথম তার স্ত্রী ও তার সন্তানরাই রয়েছে, তারা সবাই অর্থাৎ স্ত্রী এবং সন্তানরা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করবে, হে আমাদের প্রতিপালক আমাদেরকে এই ব্যক্তির কাছ থেকে আমাদের হক আদায় করে দিন, কেননা সে কোনোদিন আমাদেরকে দিনের বিষয়ে শিক্ষা দেয়নি, সে আমাদেরকে হারাম খাইয়েছিল যা আমরা জানতাম না, অতঃপর সেই ব্যক্তিকে হারাম উপার্জনের জন্য এমনভাবে আঘাত করা হবে যে তার শরীরের মাংস ঝরে যাবে। অতঃপর ওই ব্যক্তিকে যে হারাম উপার্জন করেছিল সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য, ওই ব্যক্তিকে মিজানের নিকট নেওয়া হবে। ফেরেশতারা ওই ব্যক্তির পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে আসবে, তখন তার সন্তানদের মধ্য থেকে একজন অগ্রসর হয়ে বলবে, আমার নেকি অল্প, তখন সেই এই নেকি সমূহ থেকে নিয়ে নিবে, অতঃপর আরেকজন এসে বলবে, তুমি আমাকে সুদ খাইয়েছ, আর তার নেকি সমূহ থেকে নিয়ে যাবে, এমনভাবে তার পরিবারের লোকেরা তার সব নেকি একে একে নিয়ে নিবে। হায়, সে তার সন্তান সন্ততিদের দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকবে এবং বলবে, এখন আমার ঘাড়ের মধ্যে সেই গুনাহ ও জুলুম রয়ে গেছে যা আমি তোমাদের জন্যই করেছিলাম। ফেরেশতারা তখন বলবে, সে ওই দুর্ভাগা ব্যক্তি যার নেকিসমূহ তারই পরিবারের লোকেরা নিয়ে গেছে আর সে তাদেরই কারণে জাহান্নামে গেল। প্রিয় ইসলামী ভাইরা চিন্তা করুন, চিন্তা করুন, আজ আমি কি করছি? আমি তো উপার্জন করছি, আল্লাহ থেকে পানা, ব্যাংক থেকে লোন নিচ্ছি, সুদ নিচ্ছি, ঘুষ দিয়ে কাজ করছি, অবৈধভাবে প্রতারণা করে মিথ্যা বলে আমরা সম্পদকে নিচ্ছি, আমি কতটুকু গ্রহণ করছি, এর জন্য কি অবস্থা হবে আমরা শুনতে পেলাম। একটু ভাবুন তো, নিজের ব্যাপারে তো একেবারেই সীমা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করি, যে কেউ যেন আমাকে ধোকা দিতে না পারে, গাড়িতে ভরার সময় কেউ যেন পেট্রোল ভরার সময় কম না দেয়, কোনো কিছু কেনার সময় খুবভাবে আমরা সেটাকে যাচাই বাছাই করি, আর যতক্ষণ পর্যন্ত অন্তর সা না দেয় সামনে অগ্রসর হই না। কিন্তু আফসোস, শত কোটি আফসোস, যখন বিষয় আসে হালাল ও হারামের, রুজি রোজগারের, খাওয়া হালাল না হারাম, তখন কি আমি সে ব্যাপারে চিন্তিত হই? যেভাবে আমি পরীক্ষা করে একটা জায়গা কিনতে গেলে আরএস, সিএস, এসএ, দখল, নামজারি সব আছে কিনা পরীক্ষা করি কিনা, সব পরীক্ষা করি। বাজারের মধ্যে মধু কিনতে গেলে, ভাই এটা কি এক নাম্বার মধু না দুই নাম্বার মধু, বলে এক নাম্বার, আবার পরীক্ষা করি বিভিন্নভাবে, ঠিক না? মাছ কিনতে গেলে টিপ দেই, তারপর সেটাকে পচা না ভালো, তারপর অনেক যাচাই বাছাই করে কিনি। প্রত্যেকটা বস্তুকে এমনি কিনি আমরা, কিন্তু খাবার এটা যে কিনছি, যে এই টাকাটা উপার্জন, উপার্জনের সময় কি আমি এইভাবে নিরীক্ষণ করে পরীক্ষা করে তারপর সেটা উপার্জন করি? প্রিয় ইসলামী ভাইরা শুনুন, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে কারিমা, সেই পবিত্র সত্তার শপথ যার কুদরতের অধীনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, নিশ্চয়ই বান্দা হারামের গ্রাস নিজের পেটে প্রবেশ করায় তবে তার ৪০ দিনের আমল কবুল হয় না, আর যে বান্দা মাংস হারাম ও সুদ দ্বারা বৃদ্ধি পেয়েছে তার জন্য আগুনই সবচেয়ে উত্তম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মৃত ব্যক্তিকে খাটের উপর রেখে উঠানো হয় তখন তার রূহ চঞ্চল হয়ে উঠে, খাটের উপর বসে চিৎকার করে বলে, হে আমার সন্তান সন্ততি, তোমাদের সাথে এইভাবে যেন না খেলে, যেমনইভাবে সে আমার সাথে খেলেছে, আমি হালাল নয় এমন সম্পদ জমা করেছি, সে সম্পদ অন্যের জন্য রেখে এসেছি, এর উপকার তাদের জন্য আর ক্ষতি আমার জন্য, বাস যা কিছু আমার উপর অতিবাহিত হয়েছে তা থেকে শিক্ষা গ্রহণ করো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দশ দিরহামের একটি কাপড় কিনে আর ওই দিরহামের মধ্যে হারামের একটি অন্তর্ভুক্ত থাকে, তবে আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত তার কোনো নামাজ কবুল করবেন না যতক্ষণ না পর্যন্ত এই কাপড় থেকে কিছু অংশ তার ব্যবহারের মধ্যে থাকে। একেবারে স্পষ্ট আমাদের কাছে, আজকে আমরা যা কিছু উপার্জন করি, যা কিছু রাখি, সব কিন্তু রেখে চলে যাব। আমরা যা উপার্জন করি দশ ভাগের এক ভাগও কিন্তু আমরা গ্রহণ করি না। অতএব প্রিয় ভাই, আসুন না আমি উপার্জন করার পূর্বে এটা ভালোভাবে যাচাই করি যে এটা হালাল না হারাম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের এক ফেরেশতা প্রত্যেক দিন ও রাতে বাইতুল মুকাদ্দাসের ছাদের উপর ঘোষণা করে, যে ব্যক্তি হারাম খেল তবে আল্লাহ পাক তার কোনো ফরজ কবুল করবে না, না কোনো নফল। অর্থাৎ যে হারাম খেল আল্লাহ রব্বুল আলামিন না তার ফরজ না তার নফল কোনো কিছুই কবুল করবে না। বলা হয়েছে হারাম বস্তু যদি তুমি সদগা করো, দান করো, আর যদি ওই দান করার পর নিয়ত থাকে যে এটা দিয়ে সওয়াব হবে, ওই সওয়াবের নিয়ত করাটাও গুনাহ, সওয়াবের নিয়ত করাটা গুনাহ। অতএব ভেবে দেখুন প্রিয় ভাই, আমি কি করছি, কোন আগুন আমি হাত দ্বারা ধরছি, কোন আগুন আমি আমার ব্যাংক ব্যালেন্স করছি, কোন আগুন দ্বারা আমি আমার সম্পদ উপার্জন করছি। আসুন আমরা বিরত হই। হযরতে আব্দুর রহমান বিন আলী জাউজি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হারাম খাদ্য এমন এক আগুন যা চিন্তার চবরিকে গলিয়ে দেয়, জিকিরের মিষ্ট স্বাদকে নিঃশেষ করে দেয়, সত্য নিয়তের পোশাককে জ্বালিয়ে দেয়, হারামের কারণে অন্তর্দৃষ্টির শক্তি অন্ধত্ব সৃষ্টি হয়। হালাল সম্পদ জমা করো আর তা মধ্যম পন্থায় খরচ করো, নিজেও হারাম থেকে বেঁচে থাকো, নিজের পরিবারকেও বাঁচাও, হারাম খোরদের সহচর্যে বসো না, তাদের খাবার খাওয়া থেকে বেঁচে থাকো, যার উপার্জন মাধ্যম হচ্ছে হারাম উপায় তার সঙ্গ গ্রহণ করিও না। যদি তুমি তোমার পরহেজগারিতাকে এর মাঝে দৃঢ় হও তবে কাউকে হারামের দিকে নির্দেশ দিও না, কেননা যদি সে তা খেয়ে নেয় তবে তার হিসাব তোমার কাছ থেকে নেওয়া হবে, আর হারাম অর্জনকেও জন্য কাউকে সাহায্য করো না, কেননা সাহায্যকারীও কাজের অংশীদারী হয়। মনে রাখবেন হালাল খাবারেরই আমল কবুল হয়ে থাকবে। মুখাপেক্ষিতাকে লুকানো একাকিত্বে কান্না করে দীর্ঘশ্বাস ফেলাতে আমলের কবুলিয়ত ও হালাল রিজিক উপার্জনে খুবই গুরুত্বপূর্ণ মর্যাদা রয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, সাধারণত অনেকে এই অভিযোগ করে যে অনেক দিন ধরে কষ্টের মধ্যে আছি, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে না, অনেক কান্নাকাটি করছি, হুজুর বলেন কি অনেক দিন হয়ে গেছে আমি কত নফল নামাজ পড়তেছি, নফল রোজা রাখতেছি, হ্যাঁ মান্নত করছি, আমার এই কাজটা হইতেছে না, এই দোয়াটা কবুল হইতেছে না। আমরা কি এর জন্য আমার রুজিটাকে দেখেছি যে আমি যেটা খেয়ে দোয়া করছি আল্লাহ তাআলার দরবারে ওই হালাল খাচ্ছি কি না? কিতাবের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি এমনভাবে কান্নাকাটি করে যে তার হাত আসমান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু সে যদি হালাল উপার্জনকারী না হয় তাহলে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন না। প্রিয় ইসলামী ভাইরা, হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক হচ্ছেন পবিত্র, পবিত্রতাকে ভালোবাসেন। আল্লাহ পাক মুমিনদেরকে এর আদেশ দিয়েছেন, যিনি রসুলদের আদেশ দিয়েছেন যেমনই ভাবে রসুলদের আদেশের ব্যাপারটি ইরশাদ হচ্ছে। সূরা মুমিনুন 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কানজুল ইমান থেকে অনুবাদ, হে পয়গম্বরগণ পবিত্র বস্তু আহার করো এবং সৎকর্ম করো। মুমিনদেরকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত তাইয়্যিবাতি মা রযাকনাকুম। কানজুল ইমান থেকে অনুবাদ, হে ইমানদারগণ খাও আমার প্রদত্ত পবিত্র বস্তুগুলো। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সফরকারী এক ব্যক্তির আলোচনা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমার মধ্যে এই হাদিস, এই আয়াতে কারিমাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন। অতপর দীর্ঘ সফরকারী এক ব্যক্তির আলোচনা করলেন, যার চুল অপরিষ্কার ছিল, এলোমেলো ছিল, তার শরীরটা ছিল ধুলায় মলিন, সে নিজের হাত উঁচু করে ইয়া রব ইয়া রব ইয়া রব বলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করছিল, আল্লাহকে ডাকছিল, অথচ তার খাবার হারামের, পানীয় হারামের, পোশাক হারামের, পাথেও হারামের, তবে তার দোয়া কিভাবে কবুল হবে? আলা হযরত আলাইহি রহমাতুর রহমানের আব্বা জান আল্লামা মাওলানা নকি আলী খান রহমতুল্লাহ আলাইহি বলেন, খাবার পানীয় পোশাক রোজগারে হারাম থেকে সতর্ক থেকেও, কেননা হারাম খাওয়া ব্যক্তি, হারাম কাজ করা ব্যক্তির অধিকাংশ দোয়া অগ্রাহ্য করা হয়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, যেমনই ভাবে একটি শিক্ষণীয় ঘটনা বর্ণিত রয়েছে, আসুন আমরা এই ঘটনাটি শ্রবণ করি। হযরতে উব্বাদ হাব্বাস রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, একবার সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম কোনো এক জায়গা দিয়ে যাচ্ছিলেন, তখন দেখলেন যে এক ব্যক্তি হাত উঠিয়ে কেঁদে কেঁদে ভাবা একেবারে অত্যন্ত আবেগপূর্ণভাবে দোয়া করছে। হযরতে মুসা আলাইহিস সালাম তাকে দেখতে রইলেন, অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট আরজ করলেন, হে করিম রহিম পরওয়ারদিগার, তুমি তোমার এই বান্দার দোয়া কবুল করছো না কেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামের প্রতি ওহী পাঠালেন, হে মুসা, যদি এই ব্যক্তি এতই কাঁদে যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং নিজের হাত এতটুকু উঁচু করে যে আসমানকে স্পর্শ করে ফেলে, তবু আমি তার দোয়াকে কবুল করব না। কত কঠিন কথা! প্রিয় ভাই, হযরতে মুসা আলাইহিস সালাম আরজ করলেন, আমার মাওলা এর কি কারণ? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, সে হারাম খায়, হারাম পরিধান করে, তার ঘরে হারাম সম্পদ রয়েছে। প্রিয় ভাই, এই ঘটনা থেকে আমরা শুনলাম হারাম পরিধান করা, হারাম খাওয়া, হারাম রাখার কতটুকু কুফল রয়েছে। আসুন আসুন আমরা সকলেই নিয়ত করি আমরা হারামকে খাবো না ইনশাআল্লাহ, হারাম সম্পদ উপার্জন করব না ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত আমরা যেন আয় উপার্জন সম্পদ জমা করতে এতই ব্যস্ত হয়ে না পড়ি যে পরিবারকে ইসলাম শিক্ষা দেওয়া থেকে আমরা ভুলে যাই। আমরা অনেকে খুব ব্যস্ত থাকি, ব্যস্ততা সকালে বের হই রাতে বেলা যাই, আমার ছেলেকে মেয়েকে সময় দেওয়ার আমার কাছে সময় নাই, তাদের ফ্যামিলি টাইম আমার কাছে নাই, তাকে আমি ইসলাম শিক্ষা শিখাবো এই সময় আমার কাছে নাই, হ্যাঁ আমি মাসে লাখ টাকা উপার্জন করছি, তার জন্য তিনটা চারটা টিচার রেখে দিয়েছি, এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছু করছি, কিন্তু আমি সময় দিচ্ছি না, আমি তাকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করছি না। আমরা পূর্বের ঘটনা শুনলাম যে এই ছেলে এই মেয়ে, যদি আমি তাকে ইসলাম শিক্ষায় শিক্ষিত না করি, আমি যদি অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করে থাকি, এই সন্তান কিয়ামতের দিন আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে মামলা করবে। অতএব বাংলায় প্রবাদ আছে না, সাধুর সাবধান, আমরা যেন সাবধান হই, নিজের আকলকে খোলার চেষ্টা করি, আমি কি করছি, যেহেতু আমি বিশ্বাস করি যে আমার মরতে হবে, আমি চলে যাব এই পৃথিবী থেকে, আমি চিরস্থায়ী না। অতএব প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের উচিত যে আমরা আমাকে বাঁচাই, চাচা আপন পরাণ বাঁচা একটা স্লোগান আছে, এটাই বাস্তব, মানুষ সর্বপ্রথম নিজেকে বাঁচায়। আমরাও মনে করি আমি নিজেকে আমি বাঁচাচ্ছি, না প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা শয়তানের আশ্বাসায় পড়ে, শয়তানের ঢোকায় পড়ে, সম্পদের ভালোবাসায় পড়ে, সম্পদ এটা হচ্ছে একটা ভালোবাসা, এটা একটা নেশা, মদ যেরকম একটা নেশা করে ফেলে, যেমনইভাবে ধূমপান সিগারেট মানুষকে নেশাগ্রস্ত করে ফেলে, সম্পদ উপার্জন এটা একটা নেশার মতো, যখন এই নেশা মানুষকে পেয়ে বসে তখন সে আর হালাল হারামকে তওয়াক্কা করে না। যেমনইভাবে ধূমপানের নেশা কিংবা নেশাগ্রস্ত বস্তুর নেশা যখন কাউকে পেয়ে বসে তাকে যে ধ্বংস করে দিচ্ছে তার শরীরকে, এদিকে পরোয়া নেই, নেশায় যখন পড়ে গেছে, ঠিক অনুরূপ সম্পদ উপার্জন একটি নেশার মতো, আমরা যেন এই নেশাগ্রস্ত না হই। আমি যদি নেশাগ্রস্ত হয়ে হারামের দিকে অগ্রসর হই তাহলে আমার জন্য ধ্বংস অনিবার্য। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, এজন্য আমাদের উচিত এ থেকে বাঁচার জন্য, সম্পদের নেশা থেকে বাঁচার উপায় কি, হারাম থেকে বাঁচার উপায় কি, যারা বেশি সম্পদশালী তাদের সোহবত থেকে একটু দূরে থাকা, যারা হারাম সম্পদ উপার্জনের প্রতিযোগিতায় আছে তাদের সংস্পর্শে না বসা, যারা নেককার বান্দা তাদের সংস্পর্শে বসা, যারা আল্লাহওয়ালা তাদের সংস্পর্শে বসা, যারা আশিকে রসুল তাদের সাথে যাওয়া, তাদের সাথে সময় পাস করা। আর যদি আমি যে শুধু সম্পদের নেশায় আছে, ব্যবসার নেশায় আছে, হালাল হারাম তওয়াক্কা করছে না, একটা বাড়ি আছে আরেকটা বাড়ির প্ল্যান করছে, একটা গাড়ি আছে আরেকটা গাড়ির প্ল্যান করছে, একটা ব্যাংকে 10 লাখ আছে আরেকটা ব্যাংকে 20 লাখের জন্য চিন্তা ভাবনা করছে, এরকম ব্যক্তির সংস্পর্শে আমি যখন বসবো আমার ভিতরক তার কুখ হাসলতগুলো ভিতরে প্রবেশ করবে। আমরা তো মনে করি সুখ হাসলত, না এটা সুখ হাসলত না, কারণ যেটা অবৈধ সেটা কখনো সুখ হাসলত হতে পারে না। প্রিয় ইসলামী ভাইরা, এই জন্য আমাদের উচিত যে সুবহানাল্লাহ, আমরা শুনলাম সে আল্লাহর ওলি রহমতুল্লাহ আলাইহির ঘটনা না, ইব্রাহিম বিন আদহাম যিনি বাদশাহীকে ছেড়ে ফকিরি গ্রহণ করেছে, যার উদাহরণ দিচ্ছে তার কাছেই, কেমন ছিল তিনারা আসুন না। আমরা তো শুনলাম সেই হাজার বছর আগের আউলিয়া ইকরামের ঘটনা, এখনকার জামানায় দেখেন না শাইখের তরিকাত আমির আলে সুন্নাতকে, যে আমির আলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া সকল কিছুকে ছেড়ে দিনের জন্য নিজেকে ওয়াকফ করে দিয়েছেন। আসুন আসুন প্রিয় ভাই, দাওয়াত ইসলামীর আশেকানের রসুলদের সাথে আমি সঙ্গ অবলম্বন দিই। আমরা এত ব্যস্ত চাকরিতে, যদি বলা হয় ভাই মাদানী কাফেলাতে সফর করেন 3 দিনের জন্য, ও ভাই অনেক সমস্যা, ব্যবসা কে দেখবে, হ ভাই চাকরি থেকে তো ছুটি পাওয়া যাবে না, আবার বনভোজনের জন্য আমরা 5 দিন ছুটি নিয়ে চলে যাই, কিন্তু মাদানী কাফেলার জন্য ছুটি নেওয়া সম্ভব না। এটা হচ্ছে আমাদের বদকিসমত, সোহবতের সমস্যা, সংস্পর্শের সমস্যা। আমি যার সাথে উঠা বসা করছি সে সম্পদের নেশায় ভূত হয়ে আছে, এজন্য আমিও তার সংস্পর্শে গিয়ে সম্পদের নেশায় দুনিয়ার ভালোবাসায় ভূত হয়ে যাচ্ছি। আসুন না প্রিয় ভাই, আমাকে চেঞ্জ করি, আমি তো থাকবো না এই পৃথিবীতে, খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি, কিন্তু খুব তাড়াতাড়ি, একটু কল্পনা করেন, চোখ বন্ধ করে দেখেন, এই তো সেদিন, এই তো ছোট ছিলাম, অপ্রাপ্ত বয়স্ক ছিলাম, প্রাইমারি স্কুলে কত দৌড়দৌড়ি করেছি না, বলতে বলতে বড় হয়ে গেলাম, লেখাপড়া শেষ হলো, চাকরি করছি বা ব্যবসা করছি, কত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেল না, একটু কল্পনা করলে কিন্তু চোখের সামনে মনে হবে যেন 5 মিনিট সময়ের মাঝে আমার 40টা বছর চলে গেছে। ঠিক এমন মৃত্যুর বিছানায় আমি শুয়ে থাকব, পুরো জীবনটা আমার সামনে কল্পনার মতো ভাসতে থাকবে, কিন্তু তখন আর কোনো কাজ হবে, এখনই সময়, আজকেই সময়, এই মুহূর্তে সময় নিয়ত করা যে আমি অবৈধ সকল কিছু থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। আমি এলমে দিন শিখার জন্য, আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আখেরাতকে আলোকময় করার জন্য দাওয়াতে ইসলামের মাদানী কাফলায় সফর করব। শুনুন, আসুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী কাফলায় সফরের কি বরকত। বাবুল ইসলাম সিন্ধের ইসলামী ভাইয়ের পায়ের মধ্যে প্রচণ্ড ব্যথা ছিল, সে তার উঠা বসা অত্যন্ত কষ্ট হয়ে গিয়েছিল। এই ব্যথা থেকে মুক্তির জন্য সে অনেক টাকা খরচ করেছে, অনেক ডাক্তার দেখিয়েছে। বাবুল ইসলাম সিন্ধ প্রদেশ ছাড়াও অন্য প্রদেশের মধ্যে সে গিয়ে দূর দূরান্তে গিয়ে সে ডাক্তার দেখিয়েছে, কিন্তু কোনো রেজাল্ট আসেনি। একবার দাওয়াতি ইসলামীতে সম্পৃক্ত ইসলামী ভাইয়ের সাথে তার সাক্ষাৎ হলো। কথাবার্তার শুরুতেই ইসলামী ভাইকে নিজের কষ্টের কথা প্রকাশ করলো। অনেক সময় হয় না, কথা বললে এক হুজুর দেখলাম, আরে হুজুর কি বলেন, আমার তো এই পেরেশানি আছে, বলি না আমরা অনেক সময়। তো ওই ইসলামী ভাইও তার সে ব্যথার কথা বলল। বলার পর ওই দাওয়াত ইসলামীর যে মোবাইল লিখছিল সে বলল, আপনি এক কাজ করেন, আপনি দাওয়াত ইসলামীর মাদানী কাফলাতে সফর করেন, কেননা কিতাবে আছে মুসাফিরের দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, আপনি মুসাফির হন আল্লাহর রাস্তার এবং তিন দিনের মাদানী কাফলায় গিয়ে দোয়া করেন। তো সুবহানাল্লাহ, ওই ইসলামী ভাইয়ের বর্ণনা যে আমি যখন নিয়ত করলাম এবং মাদানী কাফলার জন্য প্রস্তুত হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, যখন মাদানী কাফলায় সফর করলো এবং সেখানে কান্নাকাটি করে নিজের অসুস্থতা থেকে আরোগ্যতার জন্য দোয়া করলাম, এই দোয়া কবুল হলো আর কাফলার বরকতে সেই ব্যথা থেকে মুক্তি পেয়ে গেলাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক তাআলা সকল কিছুর মালিক। যে আমরা অনেক সময় মাথা ব্যথা হলে কি খাই, ট্যাবলেট খাই, না পাকাই, গ্যাস্ট্রিক হয়েছে কি খাই, গ্যাস্ট্রিকের ট্যাবলেট। আমাকে বলেন তো, এই ট্যাবলেটটা কোথা থেকে আসলো, বানানো হয়েছে না, কোনো গাছের রস বা কোনো আল্লাহ তাআলার সৃষ্টি দিয়ে তো বানানো হয়েছে নাকি? তার মানে মূল জায়গা কোনটা, আল্লাহ, মূল জায়গা কোনটা, আল্লাহ। এই ঔষধ একটা ওয়াসিলা মাত্র, ঔষধ একটা ওয়াসিলা মাত্র, জ্বর আসে জ্বরের ট্যাবলেট খাই জ্বর কমে যায়, এটা হচ্ছে একটা ওয়াসিলা। সকল কিছুর সুস্থতা দেওয়ার মালিক কে? তো ওই আল্লাহ তাবারক তাআলার কাছে যখন কোনো বান্দা দোয়া করে, আল্লাহ তাআলা কি ইচ্ছে করলে সমাধান করতে পারে কিনা, এটা তো সামান্য ঘটনা। যখন ডাক্তার বলে যে এর কোনো চিকিৎসা নাই, এরকম অসংখ্য ঘটনা আপনারা হয়তো বা শুনেছেন, আমরাও শুনেছি, সব কিছু শেষ, বাড়িতে নিয়ে আসছে, ফেরত দিয়ে দিছে হাসপাতাল থেকে, ক্লিনিক থেকে পাঠিয়ে দিছে, বলে যান কি ভালো বুড়া কিছু খাওয়ায় দেন, যা মন চায় একটু সেবা দেন, বলে দেন এরকম। আসার পর বলে, সব তো শেষ, এবার এক কাজ করি, হুজুরদের দিয়ে একটু দোয়া করাই, দোয়া করায়, সে দোয়া করে, আল্লাহ তাআলা এর উসিলায় তাকে সুস্থ করে দেয়। হচ্ছে কি না? তাবিজাতে আত্তারিয়া, আমাদের যে দাওয়াত সেমি যে একটা বিভাগ আছে তাবিজাতে আত্তারিয়া, অসংখ্য এরকম রুগী আসে, বলে যে ডাক্তার বলে দিছে, আলহামদুলিল্লাহ তাবিজাতে আত্তারিয়া থেকে তাবিজ নেয়, আমল দেয়, মাদানী কাফলায় সফর করতে বলে মাদানী কাফলায় সফর করে, তাবিজ ব্যবহার করে, আল্লাহ তাআলা এর উসিলায় তার পেরেশানিকে দূর করে দেয়। আমি আপনাদেরকে বলবো, আসুন আমরা আমাদের পেরেশানিগুলোকে সৃষ্টিকে না বলে স্রষ্টাকে বলি। কাকে বলি? যে সমস্যা দিয়েছে সমাধান করবে, আমরা ওই আল্লাহ তাআলার কাছে সমাধান চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা, আসুন হালাল উপার্জন সম্পর্কে কিছু মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস করিমা, পবিত্র হালাল উপার্জনকারীর জন্য জান্নাত রয়েছে। হালাল রিজিক অন্বেষণ করা ফরজ সমূহ আদায় করার পর একটি ফরজ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের যেমনইভাবে আমরা জানি যে ফরজ, এটা হালাল এবাদতের জন্য, হালাল এবাদতের পর এই এটা অর্জন করা কি একটা ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি, তৌবু ইলাল্লাহ, সাল্লু আলাল হাবিব। বুজুর্গণ এদিন বলেন, যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এই দুরুদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবে, এবং কবরে প্রবেশের সময় এটাও দেখবে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন। আসুন এই প্রিয় দুরূদটি আমরা পড়ে নিই। আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যিল হাবিবিল আলিল কদরিল আযীমিল জাহ وعلى آله وصحبه وسلم। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে যদি দাঁড়ানো থাকে তাহলে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেওয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হযরতে আহমদ সাহাবী রহমতুল্লাহ আলাইহি কতিবে বুজুর্গ থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 600,000 দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি علم الله صلاة دائمة بدوام ملك الله। একদিন এক ব্যক্তি আসলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আশ্চর্যান্বিত হলেন যে সম্মানিত ব্যক্তিকে যখন তিনি চলে গেলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন সে যখন আমার উপর দুরূদ পাক পাঠ করে তখন এইভাবে পড়ে। আসুন আমরাও সেভাবে পড়ে নিই। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এইভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাক'আদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরতে সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1,000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি রাতে এই দোয়া 3 বার পড়বে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ حليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم صلوا على الحبيب صلى الله عليه وسلم।
আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা মদিনা শরীফ ধ্যান করে করে আমরা বারবার দুরূদ শরীফ পাঠ করে নিই। As-salatu was-salamu alayka ya Rasulallah. As-salatu was-salamu alayka ya Habiballah. As-salatu was-salamu alayka ya Nabiyallah. As-salatu was-salamu alayka ya Nurallah. As-salatu was-salamu alayka ya Rasulallah. As-salatu was-salamu alayka ya Habiballah. As-salatu was-salamu alayka ya Nurallah. As-salatu was-salamu alayka ya Nurallah. As-salatu was-salamu alayka ya رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا لا إله إلا الله 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 لا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اذكر الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 الله
আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আসুন প্রিয় ইসলাম ভাইরা, আমরা আবার মদিনা শরীফকে ধ্যান করে করে বারবার দুশো পাঠ করে নিন।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ।
প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা আমাদের মহান রব তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কিতাবের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি ভুল করার পর, গুনাহ করার পর কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, চোখের পানিকে ছেড়ে দেয়, তো আল্লাহ তাআলা ওই চোখের পানির সদকায় ওই ব্যক্তির গুনাহকে মাফ করে দেন। জানি না আজকের এই মুনাজাত আমার জীবনের শেষ মুনাজাত কিনা। আসুন আমাদের গুনাহের কথাগুলোকে স্মরণে এনে আমাদের রব তাবারক ওয়া তাআলার কাছে তওবা করি এবং নিয়ত করি, মাওলা তুমি আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখো আমরা যেন গুনাহ মুক্ত জীবন পরিচালনা করতে পারি। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر وارحم وأنت خير الراحمين مولاي كريم الله يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين مولا امرا گنہگار سیاکار بدکار نافرمان مولا دینের আলোতে গুনাহ করেছি, রাতের আধারে গুনাহ করেছি, প্রকাশ্য গুনাহ করেছি, অপ্রকাশ্য গুনাহ করেছি। মাওলাই করিম আল্লাহ তুমি আমাদের জিন্দেগীর গুনাহকে মাফ করে দাও। মাওলাই করিম তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আমরা কার কাছে যাব? মাওলা তোমার রহমান আর রহিম নামের ওয়াসিতা, গাফফার আর সাত্তার নামের ওয়াসিতা, রহমান আর রহিম নামের ওয়াসিতা মাওলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দাও। জানি না আজকের এই মুনাজাত আমার জীবনের শেষ মুনাজাত কিনা। কত মানুষকেই তো দেখছি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মরে যাচ্ছে, বিছানায় শুয়ে আছে, মৃত্যু হয়ে গেছে। জানি না আজকে যখন আমি ঘুমাবো ঘুম থেকে জাগ্রত হতে পারবো কিনা। হায়, যদি আজকের রাত আমার জীবনের শেষ রাত হয় মাওলা, আহ সকালে যখন আমাকে ডাকবে আমার দেহ নড়ছে না, আমার রূহ বের হয়ে গেছে, আমাকে আমার বাড়ির সামনে মসজিদের খাট এনে রাখা হবে,
শরীরের কাপড়গুলোকে খুলে নিয়ে গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে দেবে। আহ, সকল আত্মীয় স্বজন আসবে, বলবে সবাই বিদায় দিয়ে দাও, আমার লাশকে কাঁধে করে উঠিয়ে নেওয়া হচ্ছে, আমার ছেলে, আমার বাবা, আমার ভাই, আমার মা, আমার মেয়ে কাঁদতে শুরু করবে, কিন্তু কারো কান্না আমাকে রাখতে পারবে না। দ্রুত মসজিদের সামনে এনে জানাজা পড়িয়ে দোয়া করে কবরস্থানে নিয়ে যাবে। অন্ধকার কবরের মধ্যে দুইজন মিলে আমাকে রেখে বাঁশ দিয়ে ঢেকে মাটি চাপা দিয়ে সবাই চলে আসবে। মাওলা, ওই অন্ধকার কবরে নামাজ না পড়ার কারণে, মিথ্যা বলার কারণে, দাড়ি মুন্ডন করার কারণে, হারাম উপার্জনের কারণে, সুদ আর ঘুষ খাওয়ার কারণে, মানুষের সাথে প্রতারণা আর মিথ্যা বলার কারণে যদি জাহান্নামের আগুন জ্বালিয়ে দেয়া হয়, মাওলা আমরা তওবা করছি, কখনো নামাজ কাজা করব না, আর কখনো মিথ্যা বলবো না, আর কখনো মানুষের হক নষ্ট করব না, আর কখনো হারাম রুজি করব না। মাওলা, তুমি আমাদের জীবনে গুনাহকে মাফ করে দাও, তোমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিতা আমাদেরকে ক্ষমা করে দাও। মাওলা, আমাদের প্রিয় মা বাবা যাদের ইন্তিকাল হয়েছে সবাইকে ক্ষমা করে দাও, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মাওলাই করিম, যাদের পিতামাতা বেঁচে আছে তাদেরকে সুদীর্ঘ হায়াত দিয়ে দাও। আমাদের মাঝে অনেকে অসুস্থ হাত উঠিয়েছে, কারো বাবা, কারো মা, কারো স্ত্রী, কারো বোন, কারো ভাই অসুস্থ মাওলা, ছেলে মেয়ে অসুস্থ মাওলা। মাওলা, আমাদের যাদের স্ত্রী, ছেলে মেয়ে, মা বাবা, আত্মীয় স্বজন অসুস্থ, সবাইকে তুমি সুস্থতা দান করে দাও। ইয়া শাফিয়াল আমরাজ, ইয়া শাফিয়াল আমরাজ, ইয়া শাফিয়াল আমরাজ, হে শিফা দেনেওয়ালা মালিক, তুমি প্রতিটি মুসলমানকে শিফা দান করে দাও। হে আল্লাহ, আমাদের সকলের পেরেশানিকে দূর করে দাও। হে আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তৌফিক দাও, যারা অভাবগ্রস্ত আছে হালাল রুজির ব্যবস্থা করে দাও, হালাল ব্যবসার মধ্যে বরকত দিয়া দাও, হালাল চাকরির মধ্যে উন্নতি দিয়া দাও। মাওলা, 360 আউলিয়ার পূর্ণভূমি, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের প্রতি তুমি খাস রহমত নাজিল করো, সকল প্রকার অভ্যন্তরীণ আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে আমাদের এই মাতৃভূমিকে হেফাজত করো, বিশ্বের বুকে আমাদের দেশকে মাওলা শক্তি শালী রাষ্ট্র হিসেবে সুপ্রতিষ্ঠিত করো। মাওলাই করিম, দ্রব্য সামগ্রীর ঊর্ধ্ব গতি থেকে মাওলা, দামের ঊর্ধ্ব গতি থেকে তুমি হেফাজত করো। মানুষ, তোমার বান্দারা মাওলা অনেক পেরেশান হয়ে যাচ্ছে, মাওলা তোমার বান্দাদের পেরেশানিকে তুমি দূর করে দাও। মাওলাই করিম, সকল কিছুকে তুমি স্বাভাবিক করে দাও। হে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, মাওলাই করিম, দাওয়াত ইসলামের মুবাল্লিগ মুবাল্লিগাগণ পৃথিবীর যে যেখানে খেদমত করছে, অর্থ শ্রম মেধা দিচ্ছে, সকলে অর্থ শ্রম মেধাকে কবুল করে নাও। দাওয়াত ইসলামের সকল জিম্মাদারকে তুমি হেফাজত করো। হে আল্লাহ, আমাদেরকে ঈমান ও ক্ষমার সাথে মদিনাতে মৃত্যু দান করো, জান্নাতুল বাকিতে দাফন, জান্নাতুল ফেরদাউসে তোমার প্রিয় মাহবুব সাল্লামের প্রতিবেশী হওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, শেখে তরিকত, আমিরে আহলে সুন্নত সহ সকল উলামায়ে আহলে সুন্নত, মাশায়েখে আহলে সুন্নতকে সুদীর্ঘ নেক হায়াত দান করো। হে আল্লাহ, আমরা যা বলতে পেরেছি আমাদের জন্য কল্যাণকর তা কবুল করে নাও, যা বলতে পারিনি আমাদের জন্য প্রয়োজন তাও দান করে দাও। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله بحق لا إله إلا الله محمد رسول الله
يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك আমাদের মনির বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শোনাইলে কেহ শোনে না, শোনেন গো সাগে মদিনা নবী সালাম صلوات اللہ علیکا مصطفیٰ جانِ رحمت پہلا ہو سلام شمعِ بز میں ہدایت پہلا سلام شمع بز میں ہدایت پہلا ہو سلام ڈال دی قلبوں میں عزم و تے مصطفیٰ سیدی اعلی حضرت پہلا سلام شمع بز میں ہدایت پہ لاکھو سلام
سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك صلاه والسلام عليك يا رسول الله وعلى اله واصحابك يا نور الله امين بحق لا اله الا الله
جن کی دعوا تر جاگا اشارہ امیتا کے دے گی دعائے مدینہ